রহমান রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي
রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকুরের গোস্ত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে আহত হয়ে উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়, এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 4 জুন 21 জ্যৈষ্ঠ এবং ফার্সি 14 খোরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রেজওয়ান হোসেন। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/irib বাংলা। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে রয়েছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে, পাকিস্তানের সরকার ও তেহরিকে তালেবানের মধ্যে যুদ্ধবিরতি এবং বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলন নিয়ে সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি বক্তব্য সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর থাকবে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা। প্রান্তিক আয়োজনে রয়েছে কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানে পালিত হল ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহের মৃত্যুবার্ষিকী। সর্বোচ্চ নেতা বললেন, ইরানি জনগণকে সরকারের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার চেষ্টা ব্যর্থ হবে। বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো ও বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, রাজধানী ঢাকায় তীব্র যানজট সৃষ্টি। ভারতে মোদী সরকারের আমলে অভাবী মানুষের সংখ্যা বেড়ে চলেছে বলে অভিযোগ করলেন কংগ্রেসের সিনিয়র নেতা অধীর রঞ্জন চৌধুরী। এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA-র মহাসচিব রাফায়েল গ্রোসির ইহুদিবাদী ইসরায়েল সফরের তীব্র নিন্দা জানাল ইরান। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানে আজ ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহের 33তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ইসলামী ইরানের এই মহান স্থপতির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন অন্তত 150 দেশের রাষ্ট্রদূতসহ অন্যান্য কর্মকর্তারা। 1979 সালে ইমাম খোমেনির নেতৃত্বে অনুষ্ঠিত ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানে প্রায় 2500 বছরের রাজতান্ত্রিক শাসনের অবসান ঘটে। ইমাম খোমেনির নেতৃত্বাধীন ইসলামী বিপ্লব বিশ্বের বিভিন্ন দেশের ইসলামী আন্দোলনগুলোকে আশাবাদী ও উজ্জীবিত করে। বিপ্লবের 10 বছরের মাথায় ইমাম খোমেনি 1989 সালের আজকের দিনে ইন্তেকাল করেন। ইরানের সর্বশেষ স্বৈরাচারী শাহ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ইমামকে বহু বছর নির্বাসিত জীবন কাটাতে হয়। তিনি ইরাক, তুরস্ক ও ফ্রান্সে নির্বাসিত জীবন শেষে 1979 সালের ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে স্বদেশে প্রত্যাবর্তন করেন। তার প্রত্যাবর্তনের 10 দিনের মাথায় 11 ফেব্রুয়ারি পলাতক শাহের ক্রেরণক সরকারের পতন ঘটে ও বিপ্লব বিজয়ী হয়। এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই বলেছেন, শত্রুরা ইরানি জনগণকে এদেশের শাসন ব্যবস্থার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তাদের সেই চেষ্টা কোনোদিনও সফল হবে না। তিনি আজ ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির 33তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক ভাষণে এই মন্তব্য করেন। আজ সকালে রাজধানী তেহরানের অদূরে বেহেশতে জাহরাই ইমাম খোমেনির মাজার প্রাঙ্গণে হাজার হাজার মানুষের সমাবেশে ভাষণ দেন সর্বোচ্চ নেতা। আয়াতুল্লাহিল উজমা খামেনি আজকের ভাষণে আরো বলেন, পশ্চিমা দেশগুলো ইরানের কোথাও জনগণের বিক্ষোভ দেখলেই পুলকিত বোধ করে। তারা বিষয়টির অপব্যবহার করে জনগণকে এদেশের সরকারের বিরুদ্ধে লেলিয়ে দিতে চায়, কিন্তু শত্রুর আরও বহু হিসাব নিকাশের মতো এই হিসাবও ব্যর্থ হতে বাধ্য। তিনি বলেন, মার্কিনীদের উপদেষ্টা হিসেবে এমন কিছু বিশ্বাসঘাতক ইরানি যোগ দিয়েছে যারা ওয়াশিংটনকে ভুল পরামর্শ দিচ্ছে। এসব লোক যে শুধু ইসলামী ইরানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাই নয়, বরং তারা মার্কিনীদের সঙ্গেও প্রতারণা করছে, কারণ তারা ভুল তথ্যের উপর ভিত্তি করে আমেরিকাকে পরামর্শ দিচ্ছে এবং এসব পরামর্শে কোনো কাজ হচ্ছে না। তিনি বলেন, এমনকি ইরানের অভ্যন্তরেও মুষ্টিমেয় কিছু লোক আমেরিকার ওইসব বিশ্বাসঘাতক উপদেষ্টাদের বক্তব্যের পুনরাবৃত্তি করছে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এদেশের জনগণের চিন্তা চেতনা উপলব্ধি করা আমেরিকায় বসে সম্ভব নয়। তিনি বলেন, বর্তমান সময়ে ইসলামী বিপ্লবের প্রতি ইরানি জনগণের বিশ্বাস ও নির্ভরতা বিপ্লবের দিনগুলোর তুলনায়ও অনেক বেশি। এটি বুঝতে হলে শহীদ কাসেম সোলাইমানির দাফন অনুষ্ঠানের কথা স্মরণ করতে হবে। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, ইসরায়েল নজিরবিহীন পরিস্থিতির শিকার এবং পতনের মুখে রয়েছে। তিনি আরও বলেছেন, ইসরায়েল তার 80 বছর পূর্তি ঘনিয়ে আসার প্রাক্কালে এখন পরীক্ষার মধ্যে রয়েছে এবং ইসরায়েলকে রক্ষা করা যাবে কিনা সেটাই এখন ভাবনার বিষয়। শুক্রবার সোশ্যাল মিডিয়াতে এইসব বক্তব্য তুলে ধরেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি। তার ভাষায়, ইহুদিদের ঐক্যবদ্ধ রাষ্ট্র যে অতীতে দুইবার ভেঙে গেছে সে কথা উল্লেখ করে বলেন, প্রথমবার এটি ঘটে ওই কথিত রাষ্ট্রগঠনের 80 বছর পর ও দ্বিতীয়বার তা ঘটে আরও 77 বছর পর, আর দুইবারই তা ঘটেছে ঘরোয়া দ্বন্দ্বের কারণে। নাফতালি এই প্রসঙ্গে ইসরায়েলের রাজনৈতিক অচলাবস্থা ও বারবার নির্বাচন অনুষ্ঠানের বিষয়েও উল্লেখ করেন। এদিকে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও বাইতুল মোকাদ্দাস শহরের শত শত অবৈধ বসতিতে থাকা উগ্র ইসরায়েলি অভিবাসীদের ওপর পরিচালিত এক জরিপে দেখা গেছে, তাদের 69% মনে করে যে ইসরায়েলের ভবিষ্যৎ খুব অন্ধকার এবং এ কারণে তারা উদ্বিগ্ন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। বাংলাদেশের রাজধানী ঢাকার পোশাক শ্রমিকরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো ও বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ বিকেলে মিরপুর এলাকায় বেশ কয়েকটি গার্মেন্টসে কয়েক হাজার শ্রমিক বিক্ষোভে অংশ নেয়। এতে মিরপুর 10 নম্বর থেকে শুরু করে আশেপাশের সকল সড়কে তীব্র যানজট দেখা দেয়। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো এবং বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে রাজধানীর পোশাক শ্রমিকরা। আজ শনিবার বিকেল 3টার পর মিরপুর 14 নম্বর থেকে রজনীগন্ধা টাওয়ার পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখেন তারা। এলাকায় অবস্থিত মৌসুমী গার্মেন্টস, তামান্না গার্মেন্টস, হামিম সহ আরও 5-7টা গার্মেন্টসের কয়েক হাজার শ্রমিক বিক্ষোভে অংশ নেয়। এর ফলে মিরপুর 10 নম্বর থেকে শুরু করে আশেপাশের সকল সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। বিক্ষোভ স্থলে এবং আশেপাশে পুলিশ অবস্থান নিয়েছে। পুলিশ জানিয়েছে, দ্রব্যমূল্যের দাম কমানো এবং কারখানা থেকে বেতন বৃদ্ধির দাবিতে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা রাস্তায় নেমেছে। শ্রমিকদের অবস্থানের কারণে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে, তাই তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। এ সময় তামান্না গার্মেন্টস এর একজন শ্রমিক সালমা খাতুন বলেন, চাল ডাল তেলের দাম এবং ঘর ভাড়া বেড়ে যাওয়ার কারণে আমরা পরিবার নিয়ে চলতে পারছি না। ন্যায্য পাওনা না পাওয়ার কারণে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। সালমা খাতুন আরো বলেন, এর আগেও একদিন রাস্তায় নেমেছিলাম, সেদিন আমাদের আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু আজ পর্যন্ত কাজ হয়নি, তাই আবার এই এলাকায় সব গার্মেন্টস এর শ্রমিকরা একসঙ্গে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। 10 নম্বর এলাকায় আরাবিয়া গার্মেন্টস এর কর্মী মুক্তা বলেন, সব জিনিসের দাম বেড়েছে, বেতন বাড়েনি, হয় দাম কমাতে হবে না হয় বেতন বাড়াতে হবে, যে বেতন পাই তা দিয়ে জীবন চলে না, তাই রাস্তায় নেমেছি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এমপি বলেছেন, ভারতে মোদী সরকারের আমলে অভাবী মানুষের সংখ্যা বেড়ে চলেছে। তিনি আজ এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে ওই মন্তব্য করেন। অধীর চৌধুরী বলেন, মোদীর নেতৃত্বে সুদিন আসার স্বপ্ন দেখানো হলেও বাস্তবে মানুষের উপরে শোষণ নির্যাতন বেড়ে চলেছে। ভারতে মোদীর 8 বছর শাসনামলে সবথেকে বেশি ধনবান হয়েছে 142টা পরিবার। ভারতে প্রতি ঘণ্টায় কোভিডের সময়ে একটা করে কোটিপতির জন্ম হয়েছে, আর ভারতবর্ষে অভাবী মানুষের সংখ্যা দিনের পর দিন বাড়ছে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আরও বলেন, কংগ্রেসের আমলে আমরা 27 কোটি মানুষকে দারিদ্র্যসীমার উপরে নিয়ে আসতে পেরেছিলাম, কিন্তু আজ চরম দরিদ্রতার মধ্যে কোটি কোটি মানুষ নিমজ্জিত হয়েছে মোদী সরকারের ভ্রান্ত ও স্বৈরাচারী নীতির কারণে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হিন্দুদের বিরুদ্ধে পরিকল্পিত হত্যাকাণ্ড চালানোর কারণে অভিবাসী কাশ্মীরি পণ্ডিত কর্মচারীদের 1/3 উপত্যকা থেকে চলে গেছেন বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা অশ্বিনী চুঙ্গরু। তিনি দাবি করেছেন, মে মাসের প্রথম দিকে হিন্দুদের টার্গেট করে শুরু হওয়া এই সন্ত্রাসী হামলা দেখে হিন্দু পণ্ডিতরা হতবাক ও বিচলিত। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
জম্মু কাশ্মীরে হিন্দুদের লক্ষ্যবস্তু হত্যার ক্রমবর্ধমান ঘটনার মধ্যে অভিবাসী কাশ্মীরি পণ্ডিত কর্মচারীদের 1/3 উপত্যকা থেকে চলে গেছেন। আজ শনিবার বিজেপি নেতা ও জম্মু কাশ্মীরে বিজেপির রাজনৈতিক প্রতিক্রিয়া বিভাগের ইনচার্জ অশ্বিনী চুঙ্গরু ওই দাবি করেছেন। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে চুঙ্গরু বলেন, আমি বিশ্বাস করি যে 2000 অভিবাসী কাশ্মীরি পণ্ডিত কর্মচারী তাদের পরিবারের সাথে জম্মুতে পৌঁছেছেন। মে মাসের প্রথম দিকে শুরু হওয়া এই সন্ত্রাসী হামলা দেখে তারা হতবাক ও বিচলিত। তিনি বলেন, আমার মনে হয় 2000 পরিবার জম্মুতে পৌঁছেছে। তারা আজ, গতকাল এবং আগের দিন সেখানে পৌঁছেছেন। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মানুষ নিজেরাই চলে যাচ্ছেন, তারা নিজেরাই এসব করছে। প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বিজেপি নেতা অশ্বিনী চুঙ্গরু আরও বলেন, তার সম্প্রদায়কে কাশ্মীরে ধর্মনিরপেক্ষতা বা শান্তি প্রদর্শনের জন্য বলির পাঠা হিসেবে ব্যবহার করা যাবে না। অশ্বিনী চুঙ্গরুর দাবি যদি সত্য হয় তাহলে পণ্ডিতদের উপত্যকায় ফিরিয়ে আনার সরকারের পরিকল্পনা কাজ করছে না। তিনি বলেন, জম্মুতে স্থানান্তরের বিষয়ে পণ্ডিতদের বিক্ষোভ কাশ্মীরে প্রায় শেষ হয়ে গেছে। তার মতে এটি প্রমাণ করে যে তারা হয় এলাকা ছেড়েছে বা এলাকা ছাড়ার পরিকল্পনা করেছেন। অন্যদিকে কাশ্মীর উপত্যকায় হিন্দুদের টার্গেট করে হত্যাকাণ্ডের বিষয়ে উপত্যকার গ্র্যান্ড মুফতি নাসিরুল ইসলাম বলেছেন, এ ধরনের হত্যাকাণ্ড দুঃখজনক। পাশাপাশি তিনি কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকা না ছেড়ে যাওয়ার এবং এখানে থাকার আবেদন জানিয়েছেন। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রত্যেকটি হত্যাই দুঃখজনক এবং জঘন্য অপরাধ। এ ধরনের হত্যাকাণ্ডে আমি ব্যথিত। আমি চাই লোকেরা বুঝুক যে আমাদের সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে। দুর্বৃত্তদের অবিশ্বাসের পরিবেশ সৃষ্টি করতে দেওয়া উচিত নয়। তিনি বলেন, শুধু ইসলাম নয়, বিশ্বের প্রত্যেকটি ধর্মই মানবতার শিক্ষা দেয়। যদি কোনো সমস্যা হয় তাহলে সেই সমস্যার সমাধান হওয়া উচিত। রক্তপাত মানবতা বিরোধী বলেও মন্তব্য করেন গ্র্যান্ড মুফতি নাসিরুল ইসলাম। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA-র মহাসচিব রাফায়েল গ্রোসির ইসরায়েল সফরের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, IAEA-র নির্বাহী বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠকের আগে গ্রোসির এই সফরের ফলে সংস্থাটির নিরপেক্ষতা এবং কারিগরি ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেলের সঙ্গে এক টেলিফোন আলাপে এই মন্তব্য করেন। তিনি বলেন, বিশ্বে অবৈধ পরমাণু অস্ত্র কর্মসূচি পরিচালনার মূল কেন্দ্র ইসরায়েল সফরে গিয়ে গ্রোসি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কথা বলেছেন যা গ্রহণযোগ্য নয়। গ্রোসি সম্প্রতি তেল আবিব সফরে গিয়ে ইহুদিবাদী প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে ইরানের বিরুদ্ধে হামলার হুমকি দেন বেনেত। বেনেতের ওই হুমকির জবাবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি বলেছেন, ইসরায়েল কেবল ঘুমিয়ে ঘুমিয়ে ইরানে হামলার স্বপ্ন দেখতে পারে, তবে তারা যদি সত্যি হামলা চালায় তাহলে তাদের সেই ঘুম আর কখনো ভাঙবে না। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএতে আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা ইরানের বিরুদ্ধে যে প্রস্তাব আনতে যাচ্ছে তাকে অগঠনমূলক আখ্যায়িত করে তেহরান বলেছে, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে সংলাপ চলছে এই প্রস্তাব উত্থাপন করলে তা ক্ষতিগ্রস্ত হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান শুক্রবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভের সঙ্গে এক টেলিফোন আলাপে এই মন্তব্য করেন। তিনি বলেন, সোমবার আইএইএর নির্বাহী বোর্ডের বৈঠকে ইরানের বিরুদ্ধে কোনো প্রস্তাব আনা হলে তার পরিণতির দায় ওই প্রস্তাব উত্থাপনকারী দেশগুলোকে নিতে হবে। তিনি বলেন, চার পশ্চিমা দেশ এমন সময় এই প্রস্তাব আনতে যাচ্ছে যখন গত দুই মাস ধরে ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে ইরান ও আমেরিকা বিভিন্ন বার্তা আদান প্রদান করেছে। আমেরিকা ও তার তিন ইউরোপীয় মিত্র ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি আগামী সোমবার আইএইএর নির্বাহী বোর্ডের সভায় ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব আনতে যাচ্ছে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো খবর দিয়েছে। ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের একশো দিন পূর্ণ হওয়ার পর কিয়েভ বলেছে ইউক্রেনের প্রায় এক পঞ্চমাংশ দখল করে নিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার এক বক্তৃতায় বলেছেন, আজ আমাদের শতকরা প্রায় ২০ ভাগ ভূমি রুশ সেনাদের দখলে রয়েছে। রাশিয়ার সেনাবাহিনী বর্তমানে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে অভিযান চালাচ্ছে। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। পাকিস্তানের তেহরিকে তালেবান গোষ্ঠী ও সরকারের মধ্যে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। এই সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা রেজওয়ান হোসেনের পরিবেশনায়।
পাকিস্তানের তেহরিকে তালেবান গোষ্ঠী ও সরকারের মধ্যে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে বলে বার্তা সংস্থাগুলো জানিয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে এই খবরের সত্যতা নিয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি। পর্যবেক্ষকরা বলছেন, পাকিস্তানের সরকার ও তেহরিকে তালেবান গোষ্ঠীর মধ্যে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতির অর্থ কেবলমাত্র ওই দুই পক্ষের মধ্যকার কোনো সমঝোতা নয়, বরং এর সঙ্গে আরও অনেক পক্ষ জড়িয়ে আছে এবং এই পদক্ষেপের ফলে কাবুলে দুপক্ষের প্রতিনিধিদের মধ্যে সংলাপের ক্ষেত্রও প্রস্তুত হয়েছে। যদিও আফগানিস্তানের তালেবান সরকার অনেক আগে থেকেই পাকিস্তানের সরকার ও তেহরিকে তালেবান গোষ্ঠীর মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা চালিয়ে আসছে, কিন্তু সাম্প্রতিক যুদ্ধবিরতি সংক্রান্ত বৈঠকে আফগান তালেবান কর্তৃপক্ষ ভূমিকা রেখেছে এবং দুপক্ষকেই সংলাপ সফল হওয়ার ব্যাপারে আশাবাদী করে তুলেছে। এছাড়া পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের অন্তত ৫০ উপজাতির নেতাও পাক সরকার ও তেহরিকে তালেবানের মধ্যকার সংঘাত অবসানে ব্যাপক চেষ্টা চালিয়েছে। আফগান তালেবান গোষ্ঠীর মতো এখন পাকিস্তানের তেহরিকে তালেবানও সেদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জানাচ্ছে এবং এমনকি প্রায়ই তারা পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। এ অবস্থায় পাকিস্তান সরকার তেহরিকে তালেবানকে সাহায্য সমর্থন দেওয়ার জন্য আফগান তালেবানকে অভিযুক্ত করছে। আফগানিস্তানের ভূমি ব্যবহার করেই তেহরিকে তালেবান পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালাচ্ছে, ফলে পাকিস্তানের সেনাবাহিনীও সম্প্রতি আফগানিস্তানের ভেতরে কামানের গোলা নিক্ষেপ ও সামরিক হামলা চালাতে বাধ্য হয়েছে। পাকিস্তান সরকার হয়তো কখনো ভাবেনি যে তাদের মাটিতে শান্তি প্রতিষ্ঠার জন্য তাদেরই ঘোষিত একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে সংলাপে বসতে হবে এবং এই গোষ্ঠীর সদস্যরা তারাই যারা পাকিস্তানের ভেতরেই বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান বা মাদ্রাসায় লালিত পালিত হয়েছে। যাই হোক, তেহরিকে তালেবানের সঙ্গে বৈঠকে বসার অর্থ হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ আইএসএস সশস্ত্র বাহিনী হিসেবে তেহরিকে তালেবানের শক্তিকে মেনে নিয়েছে, ফলে পাকিস্তান সরকার ছাড় না দিয়ে পারবে না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আজ জানিয়েছেন, সরকার বিরোধী বৃহত্তর ঐক্য গঠনের চেষ্টায় ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো প্রতিবেদন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আজ জানিয়েছেন, সরকার বিরোধী বৃহত্তর ঐক্য গঠনের চেষ্টায় ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। শীঘ্রই জনগণ সরকার পতনের এক দফা দাবি নিয়ে রাজপথে নেমে আসবে। আজ শনিবার দুপুরে রাজধানীতে ন্যাশনাল পিপলস পার্টির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন।
যারা সরকারকে সমর্থন করে না, এদেরকে বিরোধিতা করে, সেই সকল দল জোট ব্যক্তিকে নিয়ে একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি করার আমরা বিএনপির পক্ষ থেকে প্রচেষ্টা চালাচ্ছি। আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা অনেক সাড়া পেয়েছি। অনতি বিলম্বে রাস্তায় অবশ্যই জনগণ নামবে একটা স্পষ্ট দাবি নিয়ে, সেটা হচ্ছে এই সরকারের অতি শীঘ্র পদত্যাগ।
তিনি উল্লেখ করেন, দশম জাতীয় সংসদ নির্বাচন বয়কটের নির্বাচন ছিল, 158 আসনে কোনো প্রার্থী ছিল না। তারপর 2018 সালে নির্বাচনে দিনের ভোট রাতে ডাকাতি করেছে। এবার ইভিএম যন্ত্রের মাধ্যমে আরেকটা কারচুপি করার চিন্তা ভাবনা করছে সরকার। এদিকে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ না নিলে বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে, রাজনৈতিকভাবে বিএনপিকে বিতাড়িত করতে হবে। এর আগে গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ দেশের গণমানুষ ও খেটে খাওয়া মানুষের দল। আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে সবসময় ছিল, রাজপথে আছে। ঢাকা ও চট্টগ্রামে আওয়ামী মহিলা লীগ ও যুব মহিলা লীগের কর্মীরা মাঠে নেমেছে। বিএনপি জামাতের সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য আমাদের নারী কর্মীরাই যথেষ্ট। গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ষড়যন্ত্র শুরু হয়েছে, নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকব। যদি তারা আবার বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর হস্তে তাদেরকে আমরা প্রতিহত করব। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন। আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে রয়েছে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
ইমাম খোমেনির মৃত্যুবার্ষিকী।
শ্রোতা ভাই বোনেরা, ইসলামী সভ্যতার নয়া নকিব ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের শীর্ষক আলোচনায় আপনাদের সালাম জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাওয়ার প্রত্যাশা রইল।
রক্ত ও ঘৃণার মাঝে ইরান মুহ্যমান, অথচ আকাশে তখনও নেই জিব্রাইলের ডানা, আসে না খোদার বার্তাবাহক শান্তির নবনবী, নবীরা আসে না তবুও খোমেইন একদিন কাঁপে মাটি, নীল আসমানে কেঁপে ওঠে ঝড় মানুষের মোনাজাতে, গাছেরা দোলায় সবুজ পতাকা নূরের তাজাল্লিতে, হাজেরার কোলে একন শিশু এমন মোহন রূপ, পিতা মুস্তফা শোনে সেই মুখে শাহাদাত উথালায়, এত শিশু নয় হাজেরার কোলে নতুন ইসমাইল, যেন বনি ইসরায়েলের মধ্যে এলেন মূসা, মুহূর্তে গনগন করে দেশ রাহবর ওই এলো, টকবক করে ফুটে ওঠে দেশ রাহবার ওই এলো, শত যন্ত্রণা ফুল হয়ে ফোটে রাহবার ওই এলো। ইমাম তুমি তাকালে সামনে, জালিমের জিন্দান ভেঙে খান খান, নমরুদ আর ফেরাউন ভূপাতিত। ইমাম তুমি দুহাত বাড়ালে, অমনি ফুটল গোলাপ, বারুদে বারুদে জাগালে দারুণ জীবনের অঙ্কুর, ইনসানিয়াত তোমার গর্বে পৃথিবীর পথে পথে ফেরি করে আজ নতুন সরাব স্বপ্নের কলরব, সাম্য শান্তি মৈত্রীর বরাব হয় ইমাম, তোমার আলখেল্লায় আবে হায়াতের ছায়া, দুচোখে তোমার মুহাম্মাদের প্রেম, যুদ্ধ ও প্রেমে মহিমান্বিত আলীর জুলফিকার আল বুর্জের শিখরের চেয়েও মস্তক যার উঁচু, ইমাম তোমার কণ্ঠে আমার মুহাম্মাদের নাম।
ইসলামী সভ্যতার পুনর্নির্মাণের নকিব ও হাজার বছরের সেরা বিশ্ব কাঁপানো ইসলামী বিপ্লবের মহানায়ক মরহুম ইমাম খোমেনির মৃত্যুবার্ষিকীতে সবাইকে জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের আধুনিক যুগে প্রথমবারের মতো ধর্মনিরপেক্ষ পশ্চিমা বিশ্ব ব্যবস্থা আর সংস্কৃতির আধিপত্যকে চ্যালেঞ্জ করে বিশ্ব রাজনীতি ও বিশ্ব ব্যবস্থার ভিতকে কাঁপিয়ে তোলেন বারবার। খোদাবিমুখ প্রাচ্য ও পাশ্চাত্যের কথিত পরাশক্তিগুলোর আধিপত্যকে অবজ্ঞা করে তিনি ইসলামকে তুলে ধরেছেন সমসাময়িক যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং শক্তির হিসেবে। তার নেতৃত্বে মার্কিন সাম্রাজ্যবাদের গালে ইরানি জাতির প্রবল চপেটাঘাত ইবলিসি শক্তিগুলোর আধিপত্যকে নড়বড়ে করে দেয়। বিগত হাজার বছরের ইতিহাসে ইসলামের শক্তির এমন প্রবল উত্থান আর কখনো ঘটেনি। প্রাচ্য নয়, পাশ্চাত্য নয়, ইসলামই শ্রেষ্ঠ, বর্তমান যুগে এমন ধারণার বলিষ্ঠ নজির হয়ে দেখা দেয় ইমাম খোমেনির নেতৃত্বাধীন ইরান।
ইসলাম ধর্ম মেনেই স্বাধীনতা অর্জন ছিল ইরানের ইসলামী বিপ্লবের বৈশ্বিক বার্তা, অথচ সমাজবাদী ও লিবারেল রাষ্ট্র ব্যবস্থার কর্তৃত্বাধীন আধুনিক বিশ্বে ধর্মীয় আইন ভিত্তিক সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠা ছিল অকল্পনীয়। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি ছিলেন প্রজ্ঞাবান, প্রবল আত্মবিশ্বাসী ও অকুতোভয়, এ ছিল এই বিপ্লবের এক বিরল সৌভাগ্য। নবীবংশের রক্তধারী এই ইমাম সময়ের গতি প্রকৃতি বুঝতেন, সাধারণ মানুষের প্রতি তাঁর সহমর্মিতা, গভীর দরদ ও আকুতি ইসলামী জাগরণকে করেছে বেগবান। তাঁর নেতৃত্বের কারণেই ইরানি জাতি পরাশক্তিগুলোর প্রভাব এবং অবসাদ ও হতাশার মতো শয়তানি শক্তিগুলোকে দূর করতে সক্ষম হয়। ইমাম ছিলেন দ্বিধাহীন ও নিঃসংক আত্মত্যাগের প্রজ্জ্বল দৃষ্টান্ত। ইরানি জনগণের উপর তিনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে জোর করে চাপিয়ে দেননি, যদিও তাদের অবিসম্বাদিত নেতা হিসেবে তিনি তা করতে পারতেন। তিনি গণভোটের আশ্রয় নিয়ে জনগণের সম্মতির ভিত্তিতেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার দৃষ্টান্ত স্থাপনে সক্ষম হন, যা হাজার বছরের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত।
ইমাম খোমেনির ব্যাপক দূরদৃষ্টি ও ইস্পাত কঠিন খোদাইয়ের সংকল্প তাঁকে দিয়েছে কিংবদন্তিতুল্য জনপ্রিয়তা। তিনি খাঁটি মোহাম্মদী ইসলামের চেতনায় জাগিয়ে তুলেছিলেন ইরানের আলেম সমাজ ও জনগণকে। ইমামের খোদাভীতি ও একনিষ্ঠতাও ছিল বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের নূরানি আদর্শের প্রতিফলন। ফলে তাঁর দিক নির্দেশনার সুবাদে ইমান ও আধ্যাত্মিকতার প্রেরণায় ইরানি জাতি এতটা উজ্জীবিত হয়েছিল যে তাদের সব স্তরে, বিশেষ করে যুব সমাজের মধ্যে, জিহাদ ও শাহাদতের সংস্কৃতির বিস্ময়কর প্রভাব ছড়িয়ে পড়ে আর এ বিষয়টি বিশ্ববাসীকে অভিভূত করেছে।
এবং খোমেনি এমন একটি ঐতিহ্যের ধারা সফল পরিপূর্ণতা দানকারী যে ধারার আলোকে ইরানের আলেম, জনগণ এবং এমনকি বুদ্ধিজীবীরাও মুস্তাহিদ ফকিরদের আনুগত্য করতেন। এ প্রসঙ্গে অধ্যাপক হামিদ আলগার বলেছেন, আয়াতুল্লাহ খোমেনি মানবাদর্শের এক মূর্ত প্রতীক। তিনি কেবল নৈতিক বুদ্ধিবৃত্তিক, রাজনৈতিক ও আধ্যাত্মিক যোগ্যতার এক অপূর্ব সমন্বয়ের মাধ্যমে ইরানে এরূপ বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন। রাজনৈতিক বিপ্লব পরিচালনায় তার অতুলনীয় ভূমিকা তার পণ্ডিত্য, দার্শনিক ও আধ্যাত্মবাদী পরিচিতিকেও ছাড়িয়ে গেছে। ১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে তিনি দেশে ফিরে আসলেও কোনো সম্পদ, দল গঠন ও গেরিলা যুদ্ধ এবং বিদেশি সাহায্য ছাড়াই তিনি ইসলামী আন্দোলনের তর্কাতীত নেতৃত্বে সমাসীন হন।
মরহুম ইমাম খোমেনি ছিল অদম্য ইচ্ছাশক্তি। ন্যায়ের প্রশ্নে তিনি কখনো আপোষ করতেন না। অনেকেই যখন ইমাম খোমেনিকে পরামর্শ দিচ্ছিলেন ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে ইরানের রাষ্ট্রীয় ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন না করার, তখন তিনি তাদের এই উপদেশ কান দেননি। তাদের যুক্তি ছিল এটা যে, যখন বিশ্বের বৃহত্তম অনারব সুন্নি রাষ্ট্র তুরস্ক ও বিশ্বের বৃহত্তম আরব রাষ্ট্র মিশরও দখলদার বর্ণবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখছে, তখন আমরা কেন ইরানকে বিপদাপন্ন করব? কিন্তু ইমাম তাদের এ পরামর্শে কান না দিয়ে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলেন, আর এটাই হল ইসলামের আপোষহীন অদম্য ইচ্ছাশক্তি। আর এমন মহান ব্যক্তি আসলেই ইসলাম ও মুসলমানদের জন্য এক মহা ঐশী উপহার। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই সবসময় মুসলমান জাতির ঐক্যে বিশ্বাসী ছিলেন। তিনি বলতেন, মুসলিম দেশগুলোর সকল সম্পত্তি রয়েছে, তারা যদি ঐক্যবদ্ধ হতো তাহলে ওই ঐক্যের ছায়াতলে অন্য কোনো কিছু বা অন্য কোনো দেশের কিংবা অন্য কোনো শক্তির আর প্রয়োজনই পড়ত না। অথচ দুঃখজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে যে কোনো কোনো মুসলিম দেশ এই ঐক্য ও সংহতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, আর এই ঐক্যহীনতার সুযোগ নিচ্ছে ইসলামের শত্রুরা। ওই দেশের নেতৃবৃন্দ ওয়াহাবি হিসেবে পরিচিত, যে ওয়াহাবি মতবাদ স্বয়ং সুন্নি ভাইদের কাছেও অগ্রহণযোগ্য। যাই হোক, ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই সর্বপ্রকার প্রতিকূলতা সত্ত্বেও ইরানে ইসলামী শাসন ব্যবস্থা প্রণয়ন করতে সক্ষম হয়েছেন। সেই শাসন ব্যবস্থা ৪০ বছর পরও আজও সমগ্র বিশ্বে শক্তিশালী একটা ব্যবস্থা হিসেবে সমহিমায় ভাস্বর। ইসলামের শত্রুরা যতই চেষ্টা করেছে, ষড়যন্ত্র করেছে, কোনো কাজ হয়নি। ইমামের সঠিক নেতৃত্বই ছিল তাঁর কারণ, যেমনটি বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান।
গত ৪০ বছর ধরে, প্রায় ৪ দশক ধরে ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর আধিপত্য বিস্তার করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা শক্তিগুলো, এমনকি তাদের যে প্রাচ্য মিত্ররা আছে, প্রতিচ্ছেদ যারা প্রাচ্য বা প্রাচ্যের মিত্ররা আছে, তারা নানাভাবে ইরানের উপর আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেছে। তারা বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে ইরানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, ইরানকে একঘরে করে রাখার জন্য একটা ৮ বছর ব্যাপী একটা যুদ্ধ তার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ইরানের জনগণ এবং তাদের যে মূল নেতা, তাদের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ইমাম খুমেনি রহমতুল্লাহর নেতৃত্বে ইরানি জনগণ সমস্ত রকমের এই অপপ্রয়াস, অপতৎপরতা রোধ করে তাদের যে ইমানি শক্তি, তাদের যে স্বাধীনতার চিন্তা, তাদের যে মুক্তির চেতনা, সেগুলোকে কাজে লাগিয়ে এই পরাশক্তির এবং এই পশ্চিমা শক্তির, তাগুতি শক্তির বিরুদ্ধে তারা নিজেদের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার যে লক্ষ্য নিয়ে তারা কাজ করেছিল, আমি মনে করি চার দশকে সেটি সম্পূর্ণভাবে তারা এই লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছে। এবং আপনি লক্ষ্য করবেন যে অন্যান্য মুসলিম দেশ যেখানে পাশ্চাত্য শক্তির পাদেদারে পরিণত হয়েছে, সেখানে ইরান ব্যতিক্রম ভাবে তাদের স্বমহিমায় স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের নেতৃত্বে সংগঠিত মহান কারবালা বিপ্লবের অনন্য আত্মত্যাগের দর্শন ও শিক্ষার পুনরুজ্জীবন ইমাম খোমেনির সাফল্যের আরেকটি বড় কারণ। ইমাম খোমেনি নারী সহ সব শ্রেণীর মর্যাদা পূর্ণ প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তুলে ধরতেন। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি ছিলেন অনালম্বর জীবনযাপনে অভ্যস্ত। বিশ্বের বড় বড় দেশের নেতা ও রাষ্ট্রীয় প্রতিনিধিরা ইমামের বাসভবনের অতি সাধারণ ব্যবস্থা দেখে বিস্মিত হতেন। বিশ্ব ইতিহাসের গতি পরিবর্তনকারী এক অসাধারণ বরেণ্য ও শক্তিশালী নেতা হওয়া সত্ত্বেও ইমাম খোমেনি ছিলেন সদালাপী, অত্যন্ত বিনয়ী ও নিরহংকার। তিনি বলতেন, আমি জনগণের একজন সেবক মাত্র, আমাকে নেতা না বলে সেবক বলাই ভালো হবে। আল্লাহর প্রতি ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহের সুগভীর নির্ভরতা থেকে উদ্ভূত তাঁর নানা বক্তব্য এবং এই গভীর আস্থার ফলে সৃষ্ট তাঁর সদা প্রশান্ত চিত্ত পরিদর্শকদের মুগ্ধ করত। তাই বাহ্যিক দৃষ্টিতে ইমামের অনেক কথা খুব সাধারণ মনে হলেও শ্রোতাদের মধ্যে তা গভীর প্রভাব ফেলত।
ইমাম খোমেনির ডাকে সাড়া দিয়েই ইরানি জাতি 8 বছরের পবিত্র প্রতিরক্ষার এক অনন্য নজির গড়ে তোলে, যা ইরানকে দিয়েছে অনন্য বিজয়। মর্যাদা এবং সামরিক স্বনির্ভরতা ও সাম্রাজ্যবাদীদের বুকে কাঁপন ধরানো জিহাদের অমর গৌরব। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মুসলিম জাতিগুলোকে জাগিয়ে তুলতে সবসময় সক্রিয় ছিলেন। তিনি ছিলেন আধুনিক যুগে ইসলামী ঐক্যের প্রধান রূপকার। মুসলিম বিশ্বের প্রধান সংকট সমাধানের লক্ষ্যে তথা মুসলমানদের প্রথম কিবলা আল আকসাকে পুনরুদ্ধারের জন্য তিনি প্রবর্তন করেন বিশ্ব কুদস দিবস, যা পালন করা হয় প্রতি বছর রমজানের শেষ শুক্রবারে। তাঁরই আদর্শে অনুপ্রাণিত হয়ে গড়ে উঠেছে ইসরায়েল বিরোধী অদম্য বিজয়ী শক্তি লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের ইসলামী জিহাদ ও হামাস। ইহুদিবাদী ইসরায়েলের মোকাবিলায় এসব সংগ্রামী দলের গত কয়েক দশকেরও সাম্প্রতিক সাফল্য ইমাম খোমেনির আদর্শিক অনুপ্রেরণার কাছে ঋণী। শহীদ সুলাইমানি তাঁরই আদর্শের অন্যতম ফসল।
পবিত্র কুরআন ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবমাননাকারী কুখ্যাত মুরতাদ সালমান রুশদির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ঐতিহাসিক ফতোয়া দিয়ে ইমাম খোমেনি পাশ্চাত্যের সাংস্কৃতিক ক্রুসেডের দাঁত ভাঙা জবাব দিয়েছিলেন। বিশ্বনবীর সুন্নাত অনুসরণ করেই ইমাম তৎকালীন সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা মিখাইল গর্বাচেভের কাছে ইসলামের দাওয়াত পাঠিয়েছিলেন এবং সমাজতন্ত্র জাদুঘরে স্থান পাবে বলে ভবিষ্যৎবাণী করেছিলেন। ইমামের ওই ভবিষ্যৎবাণী কয়েক বছরের মধ্যেই সফল হয়েছিল। মার্কিন সরকারই যে বিশ্বের সবচেয়ে বড় শয়তান, ইমাম খোমেনি তা বিশ্ববাসীর কাছে সবার আগে তুলে ধরেছিলেন। এই শয়তানও যে অপরাজেয় নয়, বরং তাগুতি শক্তি ও শয়তানের পতন যে অনিবার্য, ইমাম খোমেনি সংগ্রামী মুসলমানদের মধ্যে এই ধারণাকে একনিষ্ঠ বিশ্বাসে পরিণত করতে চেয়েছিলেন যে বিশ্বাস বাস্তব হয়ে ওঠার পদধ্বনি এখন আরও স্পষ্ট। তো শ্রোতা ভাই বোনেরা, মরহুম ইমাম খোমেনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে সবাইকে আবারও গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম, মহানবীকে নিয়ে মন্তব্যে উত্তরপ্রদেশের সংঘর্ষ, গ্রেফতার 36, দৈনিক প্রথম আলো। ইভিএম এ কিছুটা ত্রুটি আছে, নুরুল হুদা, দৈনিক মানব জমিন। ইউক্রেন থেকে গম রপ্তানিতে বাধা নেই বলেছেন পুতিন, দৈনিক যুগান্তর। পদ্মা সেতুর উদ্বোধনে বিশ্ব ব্যাংক খালেদাকেও দাওয়াত দেব, সেতুমন্ত্রী, দৈনিক কালের কণ্ঠ। পিছু হটেছে রুশ সৈন্য, 20% এলাকা পুনরুদ্ধার, দৈনিক নয়া দিগন্ত। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। দেশে ফের একদিনে করোনা আক্রান্ত 4,000 কাছাকাছি, 5 রাজ্যকে সতর্ক করলো কেন্দ্র, দৈনিক সংবাদ প্রতিদিন। ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, FIR দায়ের রুদ্র রায়ের বিরুদ্ধে, দৈনিক আজকাল। কেকের মৃত্যুর জন্য কর্তৃপক্ষের অসাবধানতা দায়ী, ভিডিও দেখেছে, মুখ খুললেন রাজ্যপাল, দৈনিক আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো শিরোনামের খবরে বলা হয়েছে, হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নিয়ে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র নূপুর শর্মার অবমাননাকর মন্তব্যের অভিযোগে দেশটির উত্তরপ্রদেশের কানপুরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবারের এই ঘটনায় সহিংসতায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত 36 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। খবর NDTV। জ্ঞান বাপী মসজিদ নিয়ে সম্প্রতি এক সংবাদ বিতর্কে বিজেপি মুখপাত্র নূপুর শর্মা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে জুমার নামাজের পর একটি পক্ষ দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানালে আরেকটি পক্ষ বিরোধিতা করে। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায় এবং ইট পাটকেল ছোড়ে। এতে 13 পুলিশ সদস্য ও দুই পক্ষের 30 জন আহত হন বলে জানান কর্মকর্তারা। দৈনিক কালের কণ্ঠের শিরোনামের খবরে বলা হয়েছে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে দেশের সব দলকে দাওয়াত জানানো হবে। আজ মহাখালীর ব্র্যাক সেন্টারে ব্র্যাকের আয়োজনে নারী গাড়ি চালকদের প্রশিক্ষণ পরবর্তী সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আগামী 25 জুন সকাল 10টায় পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে বিশ্ব ব্যাংককেও দাওয়াত দেওয়া হবে। এছাড়া দেশের সকল বিরোধী ডান বাম সহ সবাই দাওয়াত পাবেন, কারণ এটি জাতীয় অনুষ্ঠান। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দাওয়াত পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নিয়মের মধ্যে পড়লে অবশ্যই দেব। এখন উনি তো সাজাপ্রাপ্ত, বিএনপি চেয়ারপারসন হিসেবে পাওয়ার কথা, তবে আমরা নিয়ম জেনে দেব। বিরোধীরা সবাই পদ্মা সেতুর উদ্বোধনের অনুষ্ঠানে দাওয়াত পাবে, বিএনপি নেতারাও দাওয়াত পাবেন। একটি দৈনিক যুগান্তরের খবর, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেন থেকে গম রপ্তানিতে কোনো সমস্যা নেই। ইউক্রেনে মস্কোর অভিযানে বিশ্বব্যাপী খাদ্য সংকটের আশঙ্কা তৈরির পর এমন মন্তব্য করলেন পুতিন। শুক্রবার একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। খবর এএফপির তিনি বলেন ইউক্রেনের বন্দরগুলো দিয়ে গম রপ্তানি হতে পারে, রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা অন্য বন্দর দিয়েও হতে পারে, এমনকি মধ্য ইউরোপ দিয়েও গম রপ্তানি হতে পারে। সাক্ষাৎকারে পুতিন অভিযোগ করেন ইউক্রেন থেকে শস্য রপ্তানিতে মস্কো বাধা দিচ্ছে বলে পশ্চিমারা দাবি করছে এবং হুঙ্কার দিচ্ছে। এ সময় পুতিন বলেন আজব সাগরস্থ ইউক্রেনের মারিওপোল এবং বারদিয়ানস্ক বন্দরগুলো ব্যবহার করেও পণ্য রপ্তানি করা যেতে পারে। দৈনিক মানবজমিনে এসেছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে কিছুটা ত্রুটি আছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আজ শনিবার সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নুরুল হুদা বলেন একটি জায়গায় ইভিএম ত্রুটি আছে, ব্যালট ইউনিটকে টেকনোলজির আওতায় আনা যায়নি, এটা কমপ্লেক্সিটির জন্য, এখানেও ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা থাকলে ভালো হতো, ভবিষ্যতে এটার ব্যবস্থা হতে পারে। নুরুল হুদা বলেন বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাদের বাইরে রেখে গ্রহণযোগ্য নির্বাচন আশা করা যায় না। এ সময় বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানান সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার। দৈনিক নয়া দিগন্তের খবর, ইউক্রেনের পূর্বাঞ্চল দোনবাস অঞ্চলে রাশিয়ার সৈন্যরা কামান হামলা চালিয়েছে এবং তারা দেশটির সেভারোদোনস্ক নগরীতে প্রচণ্ড যুদ্ধের মুখে পড়েছে। এদিকে স্থানীয় গভর্নর বলেছেন সেখানে প্রতিরোধ যুদ্ধের মুখে আগ্রাসনকারীরা পিছু হটেছে, তাদের হারানো 20% এলাকা পুনরুদ্ধার হয়েছে বলেও জানান তিনি। এদিকে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন লক্ষ্য অর্জিত হওয়ার আগ পর্যন্ত রুশ সেনারা আন্দোলন চালিয়ে যাবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে রুশ বাহিনীকে অভিযান চালানোর নির্দেশ দেওয়ার পর 100 দিন পেরিয়েছে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরু হয়, এখান থেকে ইউক্রেনে কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে। যুদ্ধের কারণে লাখ লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়েছে, দেশটির বিভিন্ন শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবার ভারতের বিস্তারিত খবর, এটি দৈনিক আনন্দবাজার পত্রিকার খবর। সঙ্গীত শিল্পী কেকের মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়, এর জন্য কর্তৃপক্ষের অসাবধানতাকেই দায়ী করেছেন তিনি। রিস্ক ম্যানেজমেন্টের কোনো ব্যবস্থা ছিল না বলেও রাজ্যপালের অভিযোগ, যদিও বক্তব্যের কড়া জবাব দিয়েছেন রাজ্যের পুর ও নগরায়ণ মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জায়গায় তার বসা উচিত বলে কটাক্ষ করেছেন ফিরহাদ। শনিবার উত্তরবঙ্গ সফর শেষে বাগডোগরা হয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজ্যপাল। রোববার উদয়পুর সফরে যাওয়ার কথা তার। কেকের মৃত্যু প্রসঙ্গে রাজ্যপালের অভিযোগ এটা প্রশাসনিক ব্যর্থতা। তিনি বলেন সঙ্গীত শিল্পী কেকের মৃত্যু বেদনাদায়ক, আমাকে অনেকে ভিডিও পাঠিয়েছেন, অনুষ্ঠান কর্তৃপক্ষের অসাবধানতা এবং গাফিলতি এর জন্য দায়ী। ভিড় সামলানো বা তা মাথায় রেখে অনুষ্ঠান করা উচিত ছিল, সংকটের সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন ধনখড়। রদ্দু রায়ের বিরুদ্ধে ফের দায়ের হল এফআইআর। ইউটিউবার রদ্দু রায়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কটূক্তির অভিযোগ উঠেছে। চিতপুর থানায় লিখিত অভিযোগ করেছেন তৃণমূল নেতা ঋজু দত্ত। কিছুদিন আগে ফেসবুক লাইভ করেছিলেন রদ্দুর প্রায় প্রায় 1.5 ঘন্টার ফেসবুক লাইভে বিভিন্ন বিশিষ্টজনকে আক্রমণ করেন তিনি। সেই তালিকা থেকে বাদ পড়েনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অভিযোগ লাইভে মুখ্যমন্ত্রীকে অশালীন ভাষায় আক্রমণ করেন রদ্দুর রায়, অশ্রাব্য শব্দ প্রয়োগ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও, আর এ কারণে তিনজন রদ্দু রায়ের বিরুদ্ধে চিতপুর থানায় এফআইআর করেছেন তৃণমূল নেতা। এফআইআর এ অভিযোগকারী লিখেছেন সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ও বিদ্বেষ ছড়াচ্ছেন রদ্দুর রায়, সেই কারণেই রদ্দু রায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিও জানিয়েছেন তিনি। খবরটি দৈনিক আজকালের। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে শুক্রবারে গত 3 মাসের মধ্যে রেকর্ড বৃদ্ধি হয়েছিল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায়। 4,000-এর উপরে উঠে গিয়েছিল 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা। শনিবার সেই তুলনায় আক্রান্তের সংখ্যাটা খানে কমলেও স্বস্তি মিলল না। এদিন ফের প্রায় 4,000 মানুষ এই মারণ রোগের কবলে পড়লেন। দেশে নতুন করে এভাবে করোনা বাড়তে থাকায় ফের নড়ে চড়ে বসেছে প্রশাসন। শুক্রবারই কেন্দ্রের তরফে সবচেয়ে বেশি প্রভাবিত 5টি রাজ্যকে সতর্ক করা হয়েছে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর রেখেই গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ইরানে পালিত হল ইমাম খোমেনি রহমতুল্লাহ আলহীর মৃত্যুবার্ষিকী। সর্বোচ্চ নেতা বললেন, ইরানি জনগণকে সরকারের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার চেষ্টা ব্যর্থ হবে। বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো ও বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ। রাজধানী ঢাকায় তীব্র যানজট সৃষ্টি। ভারতে মোদী সরকারের আমলে অভাবী মানুষের সংখ্যা বেড়ে চলেছে বলে অভিযোগ করলেন কংগ্রেসের সিনিয়র নেতা অধীর রঞ্জন চৌধুরী। এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA-র মহাসচিব রাফায়েল গ্রোসির ইহুদিবাদী ইসরায়েল সফরের তীব্র নিন্দা জানালো ইরান। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম, রেডিও প্রোগ্রাম, রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এ কামনা করে আজ এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।
تهران نخو.